এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে FM-এ, ঢাকা ছাড়াও চট্টগ্রামে 105.4, খুলনা 102 এবং সিলেটে 105 MHz।
হ্যালো ওয়াশিংটনে আজকের আলোচ্য বিষয় রাজনীতির অপরাধীকরণ এবং অপরাধের রাজনীতিকরণ। অনুষ্ঠান শুরু করছেন উপস্থাপক সরকার কবিরউদ্দিন।
হ্যালো ওয়াশিংটন অনুষ্ঠানে আমরা আপনাদের স্বাগত জানাচ্ছি, আপনাদের টেলিফোনের অপেক্ষায় আছি।
শুরু হচ্ছে আজকের কল ইন শো হ্যালো ওয়াশিংটন। বিষয় রাজনীতির অপরাধীকরণ ও অপরাধের রাজনীতিকরণ দেশ রাজনীতি দুয়ের জন্যই সংকট ডেকে আনে। আজকাল নিয়মিতভাবেই বাংলাদেশে, পশ্চিমবঙ্গে, ভারতের অন্যান্য অংশে বইমেলা অনুষ্ঠিত হয়ে থাকে এবং এই বইমেলাকে কেন্দ্র করে নানান ধরনের অনুষ্ঠানেরও আয়োজন হয়ে থাকে। এই 11 ডিসেম্বরের 24 তারিখ থেকে 1 জানুয়ারি পর্যন্ত নতুন দিল্লিতে অনুষ্ঠিত হয় বেঙ্গল অ্যাসোসিয়েশনের আয়োজনে এরকমেরই এক বইমেলা। এতে সহযোগিতা করে কেন্দ্রীয় সরকার, দিল্লি সরকার, পশ্চিমবঙ্গ সরকার, পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড ITPO। এই বইমেলার আনুষঙ্গিক এক অনুষ্ঠান ছিল বিতর্ক সভা এবং তাতে এই রাজনীতির অপরাধীকরণ ও অপরাধের রাজনীতিকরণ বিষয়টি আলোচিত হয়। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এরকম 3 জন বিশিষ্ট ব্যক্তিকে আমরা আজকের এই অনুষ্ঠানে অতিথি বক্তা হবার জন্য আমন্ত্রণ জানাই এবং ওই বিষয়টি আজকের কল ইন শোর আলোচ্য বিষয়রূপে বেছে নিই। ওই 3 জন বক্তার একজন হলেন ভারতীয় সংসদের লোকসভার সদস্য, সংসদীয় CPM দলের উপনেতা, সাংসদ মোহাম্মদ সেলিম, জামশেদপুর ব্যবস্থাপনা প্রশিক্ষণ কেন্দ্রের সাবেক শিক্ষক ও বর্তমানে এশীয় উন্নয়ন ব্যাংকের পরামর্শক প্রফেসর অমিতাভ বসু এবং আনন্দবাজার পত্রিকার দিল্লি ব্যুরো চিফ জয়ন্ত ঘোষাল। সাংসদ মোহাম্মদ সেলিম কলকাতা থেকে এবং প্রফেসর বসু ও সাংবাদিক ঘোষাল নতুন দিল্লি থেকে ইন্টারন্যাশনাল টেলিকনফারেন্স লাইনে আমাদের সঙ্গে অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। আপনাদের 3 জনকে এবং সেই সঙ্গে শ্রোতাদের স্বাগত জানিয়ে সরাসরি চলে যাচ্ছি টেলিকনফারেন্স লাইনে উপস্থিত কলারদের কাছে। প্রসঙ্গত, প্রশ্ন আজ অনেক, টেলিকনফারেন্স লাইনে ভিড় জমে রয়েছে, সময়ের সীমাবদ্ধতার কারণে একই প্রশ্নের উত্তরের জন্য একাধিক অতিথি বক্তার কাছে যাওয়া সম্ভব নাও হতে পারে। উত্তর আমরা সংক্ষিপ্ত আকারেই দেবার চেষ্টা করব, প্রশ্নকর্তারাও প্রশ্ন সংক্ষেপে বললে বাধিত হব। ধন্যবাদ। তাহলে শুরু করছি। প্রথমেই আমরা যাচ্ছি কলকাতায়, কলার সফিউর রহমান। হ্যালো, প্রশ্ন আপনার।
হ্যালো, আমি কলকাতা থেকে সফিউর রহমান বলছি। যে কোনো রাষ্ট্র ব্যবস্থাতেই রাজনীতি মূল নিয়ন্ত্রক, সেই সুবাদে ক্ষমতার কেন্দ্র হল ওই রাজনীতি। কিন্তু পৃথিবীর কোথাও রাজনীতি পুরোপুরি অপরাধ মুক্ত নয়, বরং আজকের দুনিয়ায় বলা যেতে পারে রাজনীতি ও অপরাধ ওতপ্রোতভাবে জড়িত। দেখা যাচ্ছে যে রাজনীতিকগণ নিজেদের ক্ষমতা জাহির করতে এবং দেশের তথা রাষ্ট্রের উপর নিয়ন্ত্রণ কায়েম রাখতে অপরাধের হাত ধরে চলে। তার ফলে খুব অল্প সংখ্যক ব্যক্তির হাতে দেশের শাসনভার চলে যায় এবং তাদের খেয়াল খুশি মতোই সবকিছু হয়। এই রকম তুগলকী ব্যবস্থায় দেশের ভালো হবার কথা নয়, হয়ও না। অপরদিকে অপরাধ জগৎ মূলত নিয়ন্ত্রণ হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে একটা স্তরে পৌঁছবার পর, সেখান থেকে দরকার হয়ে পড়ে পৃষ্ঠপোষকদের। আর ধনতন্ত্রই বলুন অথবা গণতন্ত্র বা সমাজতন্ত্রই বলুন, রাজনৈতিক দৃষ্টি অধিক প্রভাবশালী পৃষ্ঠপোষক কে হতে পারে? কে না জানে রাজনীতির ছত্রছায়ায় অপরাধ জগৎ যেসব সর্বনাশা কর্মকাণ্ড করে তার ফলভোগী প্রত্যক্ষ না হোক পরোক্ষভাবে আমরা সবাই। তাই অপরাধীর রাজনীতিকরণও দেশের পক্ষে সমূহ ক্ষতিকর। এ বিষয়ে আপনাদের কি মন্তব্য জানতে ইচ্ছা করি।
এটা প্রশ্ন অতটা নয় যতটা না মন্তব্য, কিন্তু মন্তব্য এতই প্রাসঙ্গিক যে এই মন্তব্য নিয়ে আমরা আমাদের 3 বক্তার কাছে যাব। প্রথমেই সাংসদ মোহাম্মদ সেলিম, আপনার মন্তব্য।
সফিউর সাহেব প্রশ্ন থেকে বেশি বিষয়টার ভূমিকা বেঁধে দিয়েছেন এবং এ ব্যাপারে কারো দ্বিমত থাকতে পারে না। গোটা পৃথিবীতে এরকম হয়েছে, কিন্তু শুধুমাত্র রাজনীতিকে কেন, সব পেশা সব জগতেই আজ অপরাধীকরণ হচ্ছে। এবং অন্যদিক থেকে অপরাধেরও যেমন রাজনীতিকরণ হচ্ছে, অপরাধের একইভাবে সমস্ত পেশায় প্রভাব পড়ছে, যার ফলে আজকে ব্যবসা ক্ষেত্র বলুন, কয়েকদিন আগে আমরা এনরনে দেখলাম, এনরনের মতো কোম্পানি, বিশাল কোম্পানি, কিন্তু তার মধ্যে কিরকম অপরাধ ছিল। এখন অপরাধের রকম ফের হতে পারে। আমি রাজনীতিবিদ বলে রাজনীতিকদের পরিচিত আনায় আমরা সংবাদ জগতে দেখেছি, আমরা ব্যুরোক্রেসিতে দেখেছি, সেখানে দাঁড়িয়ে অপরাধী মনস্ক লোকজন সংখ্যা যদি বাড়ে বিভিন্ন পেশায় বা বিভিন্ন পেশায় যদি অপরাধ প্রবণতা বাড়ে, কিন্তু সবচেয়ে বেশি বিপদ হচ্ছে অবশ্যই রাজনীতি, যেহেতু ক্ষমতার কেন্দ্রে থাকে এবং সেখানে ক্ষমতায়নের জনগণের ক্ষমতায়নের বদলে ক্ষমতার অপব্যবহার বেশি হয় এবং এই দম্ভ, ক্ষমতার দম্ভ বিভিন্নভাবে যে গণতান্ত্রিক যে প্রক্রিয়া আছে তাকে প্রভাবিত করে।
প্রফেসর বসু, আপনি কি বলেন?
প্রশ্ন এবং মন্তব্য অত্যন্ত প্রাসঙ্গিক, কিন্তু এখানে আরেকটা দিক বোধহয় দেখা উচিত যে যদিও রাজনীতি যারা করেন বা রাজনৈতিক দল ও নেতাদের হাতে ক্ষমতা প্রভূত, কিন্তু যারা তাদের আসনে বসান ক্ষমতার আসনে অর্থাৎ সাধারণ মানুষ, তারাও যদি জিনিসটাকে ঠিক সঠিক পরিপ্রেক্ষিতে দেখতে পায় বা দেখতে চায়, তাদেরও কিন্তু একটা অবদান আছে। সুতরাং শুধু যদি আমরা বলি যে সমস্তটাই রাজনৈতিক দল বা রাজনৈতিক নেতা ও কর্মীদের দোষ বা তারাই দায়ী, সেটা বোধহয় সঠিক হবে না, সেখানে সাধারণ মানুষেরও কিছু কর্তব্য আছে।
সাংবাদিকের দৃষ্টিকোণ জানতে এবার আমরা যাচ্ছি জয়ন্ত ঘোষালের কাছে। জয়ন্তবাবু,
আমার যেটা মনে হচ্ছে যে মোহাম্মদ সেলিম যে বক্তব্যের যে সুর বেঁধে দিয়েছেন সেখানে পুনরাবৃত্তি না করে যদি একটাই বিষয় আমি এর মধ্যে সংযোজন করতে চাই, সেটা হল যে রাজনীতি মানেই কিন্তু রাষ্ট্রের রাজনীতি নয়, রাজনীতি একটা ব্যাপক অর্থ রয়েছে এবং সে অর্থে দেখতে গেলে সবকিছুর মধ্যেই রাজনীতি রয়েছে। রাজনীতি একটা প্রক্রিয়া, সেটা একটা গণতন্ত্রের প্রক্রিয়া, সেটা যখন একটা ক্রিকেট টিমের নির্বাচন হয় সেখানেও রাজনীতি থাকতে পারে, একটা যে কোনো মানে আমরা মানে বলে থাকি যে রান্নাঘরেও রাজনীতি আছে। সুতরাং রাজনীতিটা যখন একটা প্রক্রিয়া তখন সেটা ভালো মন্দ দুটো দিকই রয়েছে, কিন্তু আমরা ক্ষমতার রাজনীতির কথা যখন বলি তখন সেটা একটা সমাজ ব্যবস্থায় সেটা একটা সেটার মধ্যে যদি সেটা শ্রেণীবিভক্ত সমাজ হয় এবং তার মধ্যে কতগুলো ব্যাধি আকারে একটা এলিট গোষ্ঠী তাদের নিয়ন্ত্রণে থাকে, তাহলে সেক্ষেত্রে অপরাধ প্রবণতা বাড়ে। এই বিষয়টা শুধুমাত্র রাজনৈতিক নেতাদের কেন, আমরা মিলিটারি এলিট দেখেছি, আমরা ব্যবসায়ীদের ক্ষেত্রে সেই একই রকমভাবে সেই প্রবণতা দেখেছি, এমনকি শিল্পী কলাকুশলীদের মধ্যেও কি অপরাধ প্রবণতা নেই? সুতরাং এটা একটা ব্যাপক সামাজিক ব্যাধি এবং সেটা শুধুমাত্র রাজনীতিকদের বোধহয় দোষী সাব্যস্ত করাটা একটু ওভার মানে সিম্পলিফিকেশন, অতি সরলীকরণের দোষ হয়ে যায়।
আমরা পরবর্তী কলারের কাছে যাবার আগে ছোট্ট একটা বিরতি নিচ্ছি। আমাদের এবারের কলার কল করছেন ঢাকা থেকে, প্রফেসর নাজমা হক। হ্যালো,
সালাম আলাইকুম, ঢাকা থেকে আমি নাজমা হক বলছি। যখন থেকে রাজনীতি একটি লাভজনক কার্যক্রমে পরিণত হয়েছে তখন থেকে ডেমোক্রেসি ফর দ্য পিপল বাই দ্য পিপল অফ দ্য পিপল কথাটা অবসলিট হয়ে গেছে এবং রাজনীতিবিদগণ নিজের কল্যাণ, নিজের ক্ষমতা, নিজের সুবিধার জন্যই রাজনীতির ব্যবসা করছেন, শুধুমাত্র লাভ ক্ষতি হিসেব কষে। সারা পৃথিবীতেই তাই দেখি, ইউএস এর মতো সর্বোচ্চ ধনী দেশ তার দেশের ইউকেকে নিয়ে ইরাকে যুদ্ধ বাঁধিয়ে রাজনীতির অপরাধকরণ ও অপরাধের রাজনীতিকরণ নির্বিচারে করেই চলেছে। ইসরায়েলের জন্ম রাজনীতির অপরাধকরণে এবং আজ পর্যন্ত মধ্যপ্রাচ্যের যত দুর্ভোগ শুধু অপরাধের রাজনীতিকরণের মাধ্যমেই চলছে। বাংলাদেশের বর্তমান সংকট 71-এর পর একই প্রক্রিয়ার মাধ্যমে সৃষ্ট সংকটের ভয়াবহ আকার ধারণের কারণে। ভারতে গান্ধীজির গুজরাটে হিন্দু মুসলিম দাঙ্গার কারণও একই। যতদিন না রাজনীতিবিদরা একথা অনুধাবন করে নিজেকে এবং রাজনীতিকে সংযত করে নিজ স্বার্থে ত্যাগ করতে পারে ততদিন এ সংকট বাড়তেই থাকবে। এই পরিস্থিতি থেকে পরিত্রাণের উপায় কি? ধন্যবাদ।
লোকসভা সাংসদ মোহাম্মদ সেলিম, আপনি সুপারিশ করবেন কি পরিশ্রমের উপায়?
নাজমা হক নিজের দেশের অভিজ্ঞতা এবং গোটা পৃথিবীর অভিজ্ঞতা থেকে বলেছেন এবং একটা হতাশা সুরও তার বেজে উঠেছে, যদি উনি ভবিষ্যতে সুধরানোর কথাও বলেছেন। কিন্তু আমার মনে হয় যে এই রাজনীতি শুধু আমরা যেগুলো খারাপ কাজ হয় সেটাকেই রাজনীতি বলি, যেটা ভালো কাজ হয় সেটাকে রাজনীতি বলি না। আচ্ছা, ধরুন ইরাকে যদি যুদ্ধ করে যারা যুদ্ধ বাঁধিয়েছেন এবং শাসন ক্ষমতা দখল করার চেষ্টা করছেন, তার স্বাধীনতাকে পর্যবিত করেছেন, সেটা যদি একরকমের রাজনীতি হয় তাহলে গোটা বিশ্বব্যাপী লাখো মানুষ রাস্তায় নেমেছে এই যুদ্ধের বিরুদ্ধে এবং ধর্মোন্মাদ যারা আছে তাদের একেবারে বুড়ো আঙুল দেখিয়ে ধর্মের কথা না ভেবে বিভিন্ন মানুষ বরঞ্চ আরব দেশের লোকেরা যতটানা সাথ দিয়েছে তার থেকে বেশি যুদ্ধের বিরুদ্ধে একেবারে অস্ট্রেলিয়া থেকে ইংল্যান্ড পর্যন্ত লোকের আস্থায় নেমেছে, সড়কে নেমেছে। এটা তো রাজনীতি, তা রাজনীতিটা কোন নীতির ভিত্তিতে হবে? কিন্তু এটাও ঠিক বলেছেন যে আসলে ব্যবসা যদি হয়ে যায় মনোবৃত্তিটা, তাহলে সেটা তো যে কোনো পেশায় যদি শুধুমাত্র নিট মুনাফা কি হবে, শুদ্ধ লাভ কি হবে, সেটা যদি একজন অধ্যাপনাও করেন এবং তার যদি মাথায় এটাই চিন্তা থাকে, একজন চিকিৎসকও যদি হন তার মাথায় যদি এটাই চিকিৎসা থাকে যেন তেন প্রকারেন হয় ধন নাহলে মান আমি রোজগার করব, তাহলে কিন্তু সেটা তো নীতির কথা, সেটা রাজনীতিতে নীতি থাকবে কিনা মূল্যবোধের কথা, যে কোনো পেশায় এটা হতে পারে। কিন্তু মানুষ যদি, সাধারণ মানুষ যদি ভয়েস তার যদি, তার যে আওয়াজ সেটা যদি জোরদার হয় তাহলে এটাকে রোখা যায়। নাহলে তো মিলিটারি শাসন ছিল, বাংলাদেশে দেখেছি, পাকিস্তানে দেখেছি, রাজনীতি করা বন্ধ হয়ে গেছিল জরুরি অবস্থার সময়, তো তাতে কি সংকট কমেছিল? তাতে সংকট বেড়েছে।
এরপর আমরা যাচ্ছি ফ্রান্সে, প্যারিস থেকে কল করছেন পার্থ প্রতিম মজুমদার। হ্যালো,
আমার নাম পার্থ প্রতিম মজুমদার, আমি প্রবাসী মূকাভিনয় শিল্পী বাংলাদেশের। আমি গত 23 বছর ধরে প্যারিসে বাস করছি। আমরা বিদেশে আসলে প্রবাসী জীবন যাপন করলেও আমরা দেশের খবরাখবর প্রতিদিনই রাখি। আমরা পত্র পত্রিকা এবং সংবাদ মাধ্যমের মাধ্যমে যেসব জিনিসগুলো বিশ্ব প্রেক্ষাপটে জানতে পারি তাতে যেরকম আনন্দের খবরে আমরা যেরকম উদ্বেলিত হই প্রবাসে থেকেও, আবার যে কোনো খারাপ ঘটনা বোমাবাজি হোক আর রাজনীতিতে হোক এটার জন্য আমরা যেরকম দুঃখ পেয়েছি, সেই প্রেক্ষাপটে আমি একটা প্রশ্ন রাখতে চাই আপনাদের কাছে, যে রাজনীতিতে অপরাধকে যে রাজনীতিকরণ করা হচ্ছে বা অপরদিকে আমরা বলতে গেলে রাজনীতির অপরাধীকরণ করা হচ্ছে, সারা বিশ্ব প্রেক্ষাপটেই কিন্তু জিনিসগুলো হচ্ছে, তা আমাদের প্রজন্ম তো মানে আমরা শেষের পর্যায়ে চলে গেছি এবং বলতে গেলে যে আমাদের বৃহৎ প্রজন্মের বৃহৎ অংশটাই এটাতে নষ্ট হয়ে গেছে এই রাজনীতিকরণের অপরাধী এদেরকে রাজনীতির মধ্যে টেনে আনাতে। নতুন প্রজন্মের জন্য আমরা কি রেখে যাচ্ছি, এই প্রশ্নটা আমি জাস্ট আপনাদের কাছে করছি।
প্রফেসর বসু, কোনো মন্তব্য?
দেখুন, এই রাজনীতির অপরাধীকরণ বা অপরাধের রাজনীতিকরণ এটা একটা পরিণতি, যাকে পরিভাষায় আমরা বলবো রেজাল্ট। এর যে মূল কারণ, সেই মূল কারণটাকে যদি আমরা সরাতে পারি, যেটা পরের প্রজন্মের জন্য, যেটা পার্থবাবু বললেন যে পরের প্রজন্মের জন্য কি, তাহলেই কিন্তু এই পরিবেশ বদলাতে পারে। এবং মূল কারণটা হচ্ছে যে অর্থনৈতিক দিক থেকে যদি স্বাবলম্বতা না আসে, মানুষ যদি স্বাবলম্বন না হয়, তাহলে পেটে খিদে থাকলে সে অপরাধের পথ নেবেই, এবং তখন রাজনৈতিক দলেরা সেই অপরাধী যারা তাদের বাহুবল, তাদের অর্থবলের অব্যবহার করবেন। সুতরাং আমরা যদি ঠিক অর্থনীতি ধরতে পারি, যেটাকে বলা যেতে পারে এমন একটা অর্থনীতি যাতে গ্রেটেস্ট গুড ফর দ্য গ্রেটেস্ট নাম্বার, তাহলে অনেকখানি এই পরিবেশে পরিবর্তন ঘটতে পারে এবং সেদিকেই নজর দেওয়া উচিত পরের প্রজন্মের।
আমরা পরবর্তী কলারের কাছে যাবার আগে ছোট্ট একটা বিরতি নিচ্ছি।
ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।
এবারের কলার বাংলাদেশ থেকে, ঢাকা থেকে প্রশ্ন করছেন মাহমুদা ফিরোজ। হ্যালো।
হ্যালো, ঢাকা থেকে মাহমুদা ফিরোজ বলছি। দেশকে সন্ত্রাসমুক্ত ও অপরাধ অপসারণের জন্যই সরকার এবং বিরোধী দল সংঘাতহীন দেশ গড়ার শপথ হবে রাজনীতিবিদদের এবং জনগণের উন্নয়নের জন্য হবে রাজনীতি। তাহলে রাজনীতিবিদরা অপরাধীদের কাণ্ডারি হচ্ছেন কেন? যদি তাই হয় কেন এই রাজনীতি? এ প্রশ্ন আমার একার নয়, এ প্রশ্ন সমগ্র দেশবাসীর। দ্বিতীয় প্রশ্ন, রাজনীতিবিদরা ভালো করেই জানেন জনগণ তাদের ভোট দিয়ে লোকসভা এবং জাতীয় সংসদে বসিয়েছেন জনগণের তথা সকল স্তরের মানুষের ভালোর জন্য। তারা এও জানেন অপরাধীকরণের রাজনীতি এভাবে চলতে পারে না এবং জনগণের সামনে একদিন জবাব দিতেই হবে। তারপরও এই হীন রাজনীতি কিসের আশায়?
রাজনীতিকেরা অপরাধীদের কাণ্ডারি হচ্ছেন কেন এবং সবকিছু জেনেও রাজনীতিকেরা এসব করছেন কিসের আশায়? জয়ন্তবাবু, সাংবাদিকদের কাছে কোন উত্তর আছে সদুত্তর?
রাজনৈতিক নেতাদের হাতে এই মুহূর্তে সবচেয়ে বেশি ক্ষমতা রয়েছে, তার কারণ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তাদের কাঁধে। এখন তার ফলে একদিকে দেশের ব্যবসায়ী গোষ্ঠী, অন্যদিকে রাজনৈতিক নেতারা, তাদের মধ্যে মেলবন্ধন হলে অনেক সময় আম জনতা তারা ক্লেশ তাদের আসে। কিন্তু আমি বলবো যে মানুষই এর সব থেকে বড় জবাব দিতে পারে। আমাদের দেশে যখন বোফোর্স নামক একটা শব্দ একটা দেশের নির্বাচনকে পরিচালিত করেছিল, তখন সেই অভিযোগের ভিত্তিতে মানুষ সেই সরকার বদল করেছিল। ওয়াটারগেট কেলেঙ্কারির জন্য নিক্সনকে পদত্যাগ করতে হয়েছিল। সুতরাং মানুষই সবসময় বড় নির্ধারক পরবর্তী প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করার জন্য। তাই আমি মনে করি এতটা হতাশ হওয়ার মতো কারণ ঘটেনি। দার্শনিক প্লেটো যখন দার্শনিক রাজার কথা বলেছিলেন, তখনও মানুষের শুভ কামনা থেকে বলেছিলেন। কার্ল মার্ক্স যখন সমাজতন্ত্রের কথা বলেছিলেন, তখনও মানুষের ভালোর জন্যই বলেছিলেন। এবং আজও বহু মানুষ মানুষের আগামী প্রজন্মকে ভালো করার কথা ভাবছে, এটাই বা কম কি।
বাহুল্য হলেও আমরা উল্লেখ করতে চাই যে আমাদের আজকের এই আলোচনা কোনোভাবেই বিশেষ কোন দেশ, বিশেষ কোন কাল বা কোন পাত্রের সীমানার মধ্যে সীমাবদ্ধ নয়, সাধারণভাবে আমরা আলোচনা করছি। তো আমাদের পরবর্তী কলার প্রশ্ন করছেন কলকাতা থেকে বিশ্বজিৎ মিত্র। হ্যালো।
হ্যালো, আমি বিশ্বজিৎ মিত্র কলকাতা থেকে বলছি। আমার এই বিষয়ে একটা প্রশ্ন আছে, একটু ছোট্ট মুখবন্ধ আছে। সেটা হলো যে আমি বুঝতে পারি যে আমরা সবাই যে ক্ষমতার জন্যই রাজনীতি করা, আগে লোকে বলতো দেশের জন্য করছি, এটা একটা ভেগ ছিল অন্তত, এখন আর সেটা নেই। এটা বোঝা যায় যে ক্ষমতার জন্যই করা, ক্ষমতার জন্য দরকার পেশি শক্তি। তা পেশি শক্তি আগে সাধারণ মানুষের কাছ থেকে আসতে পারত, এখন সেটা অপরাধীদের কাছ থেকে বা যারা পাড়ার গুন্ডা এরকম বা বড় বড় গুন্ডা তাদের কাছ থেকে আসে। তাই সেটা সুতরাং এটা একটা অবশ্যম্ভাবী প্রক্রিয়া বলে মনে হয় যে ক্ষমতার জন্য, পাওয়ার পলিটিক্স এর জন্য শেষ পর্যন্ত অপরাধীদের কাছে যাওয়া, এই অবশ্যম্ভাবী প্রক্রিয়াটাকে ব্যালেন্স করতে বা তুল্যমূল্যভাবে সেটাকে কাউন্টার করতে আমার মনে হয় যে একটা সংগঠন করা বা তার ভেতর থেকে একজন সান অফ দি সয়েল বেরিয়ে আসা, এই রকম একটা ব্যাপার যুগ যুগ ধরে হয়ে এসছে। আমার প্রশ্নটা হলো এই যে সেই প্রক্রিয়াটা, সান অফ দি সয়েল বেরিয়ে আসার প্রক্রিয়াটা কি খুব দুর্বল হয়ে গেছে যার জন্য এই অপরাধীকরণটা আরো বেড়ে গেছে, এইটি আমার প্রশ্ন।
ভারত সংসদের সিপিএম দলীয় উপনেতা, আপনি কি মনে করেন?
আমি এটার ব্যাপারে বলবো, যেটা একটু সরলীকরণ হয়ে যাচ্ছে, সাধারণভাবে এরকম অভিজ্ঞতা হতেই পারে, যেহেতু নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে অর্থ এবং ক্ষমতা দুটোকে ব্যবহার বা অপব্যবহার করা হয়, যার ফলে ওই ধরনের মানুষ সামনে চলে আসেন, সামনে সারিতে চলে আসেন। অপেক্ষাকৃত নিরীহ মানুষ, সাদাসিধে মানুষ, ছাপোষা মানুষ, তারা পেছন দিকে চলে যান। কিন্তু যেখানে মানুষ সংহত থাকে, সংগঠিত থাকে, যেটা উনি বলেছেন, এবং গণতন্ত্র যেখানে একেবারে নিচের তলা পর্যন্ত বিস্তারিত হয়, তাহলে সেখানে কিন্তু এটা যতটা সম্ভব হয় না। এটা আর যদি আমি দেশ এবং কাল নিরপেক্ষভাবে আলোচনা করছি, কিন্তু বিভিন্ন জায়গায় কোন ধরনের গণতন্ত্র প্র্যাকটাইজ হচ্ছে এবং মানুষের অংশগ্রহণ কিরকম, যদি সবটা টাকা দিয়ে ঠিক হয় তাহলে একরকম হবে, সবটা যদি ধর্মীয় উন্মাদনা দিয়ে ঠিক হয় তাহলে একরকম হবে, যদি সবটা জাতপাতের নামে হয় তাহলে আর এক রকম হবে, বা যেখানে মানুষের অংশগ্রহণের মধ্যে দিয়ে হবে তাহলে সেখানে আর এক রকম হবে। এবং এখানে অবশ্যই এটা একটা বিকৃতি, কিন্তু সবসময় শর্টকাট লোকে খোঁজে, এবং সেখানেই যারা গণতন্ত্র যদি আছে এবং যারা ইলেকটোরেট নির্বাচক মণ্ডলী, তারা যদি প্রভাবিত না হয় পেশি প্রদর্শনে বা অর্থের প্রদর্শনে, তাহলে কিন্তু এই নিচের তলা থেকে ক্ষমতায়নের মধ্যে দিয়ে তলার মানুষ ওপরে উঠে আসতে পারে, আর তা নাহলে উল্টোটা হবে, ওপরে যারা আছে তারাই ছড়ি ঘোরাবে, নিচের মানুষের ভয়েস থাকবে না।
পরবর্তী কলারের কাছে যাবার আগে ছোট্ট একটা বিরতি।
আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা বাংলাদেশে ভয়েস অব আমেরিকা, পোস্ট বক্স 323, ঢাকা 1000।
ম্যানচেস্টার থেকে কল করছেন অপু চৌধুরী। হ্যালো।
আমি অপু চৌধুরী ম্যানচেস্টার থেকে বলছি। আমার আজকের হ্যালো ওয়াশিংটনে আমার প্রশ্নটা হচ্ছে যে বিশেষ করে বাংলাদেশের রাজনীতি এবং সেই সাথে বিশ্ব রাজনীতির ক্ষেত্রে, যে অপরাধের রাজনীতির এবং রাজনীতির অপরাধীকরণের যে একটা বৈধতা রাজনীতিকরা করছেন, সেটাতে দেশ এবং জাতি কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং এই যে ক্ষতিগ্রস্ত হচ্ছে যদি আমরা ধরে নিই, যেটা আমি বিশ্বাস করি হচ্ছে, সেটার প্রতিকারের পথ কি, এটাই হচ্ছে আমার প্রশ্ন।
জয়ন্তবাবু, আপনার দীর্ঘদিনের সাংবাদিকতার অভিজ্ঞতায় অপরাধকে বৈধতা দেওয়ার এই ব্যাপ্তি বিস্তার কতখানি বলে আপনি মনে করেন? আসলে
খুব ভালো প্রশ্ন করেছেন। আমার মনে হয় যে এটা যেটা আপনি বলছিলেন যে দেশ এবং কালের ব্যাপ্তি ছাড়িয়ে এটা কিন্তু একটা সর্বজনীন সমস্যা, এটা কোনো একটা বিশেষ দেশের সমস্যা নয়। এবং যুগে যুগে বারবার আমরা মানে ওই ইতিহাসের পর্যালোচনা করতে গিয়েও দেখেছি বৈদিক যুগেও অপরাধ ছিল। সুতরাং এটা এমন একটা ব্যাপার যেটা এরকম নয় যে এটা একটা আধুনিক সমস্যা, এবং সমস্যার প্রকৃতি পরিবর্তন হয়েছে, সমস্যাটা কিন্তু আছে। কিন্তু সেই কারণে এই সমস্যা থেকে কি করে বেরোনো যায় তার উপায়েরও কিন্তু পরীক্ষা নিরীক্ষা দেশ ও কালে বিভিন্ন সময় বিভিন্নভাবে হয়ে চলেছে, এবং বিভিন্ন সময় বিভিন্ন দেশে বিপ্লব হয়েছে, বিভিন্ন দেশে সমাজ সংস্কার হয়েছে, নানান রকম রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তন হয়েছে। কিন্তু সবথেকে যেটা বড় সমস্যা আমার মনে হয় যে যদি সংখ্যা লঘু মানুষ সংখ্যা গরিষ্ঠ মানুষের ওপরে তার শাসন ব্যবস্থা কায়েম করে, তাহলে সেটা যে কোনো ব্যবস্থায় যে কোনো দেশেই কিন্তু এই সমস্যা সৃষ্টি করতে পারে। এখন সেই ব্যবস্থার পরিবর্তনের চেষ্টা মানুষকেই করতে হবে, এবং সেখানে যদি এরকম একটা ধারণা আমাদের মধ্যে পেয়ে বসে যে ব্যবস্থার কোনো পরিবর্তন হবে না, তাহলে বরং নৈরাজ্য আসতে পারে, তাহলে বরং সমস্যা বাড়তে পারে। সে কারণে এক্ষেত্রে মানুষই একমাত্র বোধ হয় প্রজাতি যে সবসময় মনে করে যে তার পরবর্তী প্রজন্ম তার থেকে যাতে আরো ভালো থাকে। সুতরাং সেই শুভ বোধ নিয়ে এগোনো ছাড়া এখানে অন্য কোনো বিকল্প রাস্তা আছে বলে আমার মনে হয় না।
ঢাকা থেকে কল করছেন শাহানা নাসের। হ্যালো,
সালাম আলাইকুম। আমি ঢাকা থেকে শাহানা নাসের বলছি।
জি,
আমার প্রশ্ন হচ্ছে রাজনীতিবিদরা রাজনীতি করেন কার জন্য? দেশ ও জনসাধারণের জন্য কি? তাই যদি হয় তাহলে অপরাধের রাজনীতিকরণ সমাজ ও দেশের উপর যে বিরূপ প্রভাব ফেলে তা কিন্তু সুদূরপ্রসারী। জনসাধারণের সাথে সাথে রাজনীতিবিদরা এর থেকে পরিত্রাণ পাবেন না, এই কথা কি তারা কোনোদিন চিন্তা করেছেন? ধন্যবাদ।
সব দোষ নন্দ ঘোষ, ঠিক এভাবেই আজকের সব বলারই প্রায় রাজনীতিকদের ঘাড়েই সব দোষ চাপিয়ে দিচ্ছেন, অনেকটা একপেশে প্রবণতা পরিলক্ষিত হচ্ছে বলে আমরা মনে করছি। তো প্রফেসর বসু, আপনি কি মনে করেন?
আমি আগেই বলেছি যে রাজনীতিবিদ বা রাজনৈতিক দল তাদের দোষ আছে, কিন্তু সাধারণ মানুষ কিন্তু এই দোষটা এড়িয়ে যেতে পারেন না। আজকে নির্বাচনই বলুন বা যারা শাসনে আসছেন, তারা তো এই সমাজেরই একটা প্রতিচ্ছবি মাত্র। সুতরাং তাদের যদি আমরা দোষ ত্রুটি দেখি, তাহলে দুটো উপায় আছে। সাধারণ মানুষ হিসাবে সেই শাসনের ক্ষমতায় যারা আছেন তাদের সরিয়ে দেওয়া, এবং সেটা ইতিহাসের পাতা খুঁজলে আমরা দেখব বিভিন্ন দেশে বিভিন্ন সময় ঘটেছে, বিপ্লবের মাধ্যমে হোক নির্বাচনের মাধ্যমে হোক। দ্বিতীয় হচ্ছে যে এই যে আমাদের যে আমরা বলছি যে রাজনৈতিক নেতাদের মধ্যে কিন্তু অনেকেই এবং রাজনৈতিক দলের মধ্যে বহু দল অত্যন্ত ভালো কাজ করছেন, কিন্তু যেটার অভাব বিশ্বজুড়ে সেটা হচ্ছে আজকের যে রাজনৈতিক আদর্শ, সেই আদর্শকে ধরে রাখতে হবে। বোধহয় অনেকাংশে যে কোনো কারণেই হোক সেই আদর্শে একটা দেউলিয়াপানা এসে গেছে। সেই আদর্শের ওপর যদি কনভিকশন থাকে, তাহলে কিন্তু আভ্যন্তরীণভাবেই, রাজনৈতিক দলের আভ্যন্তরীণভাবেই এই অপরাধীকরণ অনেকখানি কমতে পারে। সুতরাং এই দুটো দিক থেকেই উত্তর দেওয়া যেতে পারে।
পরবর্তী কলার এস কে বিশ্বাস, নিউ ইয়র্ক থেকে। হ্যালো ভাই, প্রশ্ন আপনার।
আমি এস কে বিশ্বাস নিউ জার্সি থেকে বলছি।
জি,
অপরাধী রাজনীতিকরণ প্রসঙ্গে প্রশ্ন। পৃথিবীতে নিজ দেশে রাজনৈতিক খুনের অভিযোগে অপরাধী কোন ব্যক্তি বা দল রাষ্ট্র পরিচালনা করেছে বা করছে কিনা। দ্বিতীয় প্রশ্ন, অপরাধীর রাজনীতি করার দেশে সংখ্যাগরিষ্ঠ জনগণের প্রিয় রাষ্ট্রনায়ক ও সুযোগ্য অন্যান্য নেতাদের ক্রমাগত নির্মমভাবে হত্যা এবং বিচার ব্যাহত করার প্রচেষ্টা অব্যাহত থাকলে তখন বিভিন্ন দলের মধ্যে রাজনৈতিক সমঝোতা আদৌ সম্ভব কিনা, আর দুর্বৃত্তায়ন ও গণতন্ত্রের সহযাত্রা কিভাবে সম্ভব? এই দুটো আমার প্রশ্ন। থ্যাংক ইউ।
নিজ দেশে রাজনৈতিক খুনের অপরাধে অপরাধী কোন দল বা ব্যক্তি রাষ্ট্র পরিচালনা করছেন বা করেছেন কিনা, সংখ্যাগরিষ্ঠের প্রিয় রাষ্ট্রনায়ক ও সুযোগ্য অন্যান্য নেতাদের ক্রমাগত নির্মম হত্যা ও বিচার ব্যাহত করলে রাজনৈতিক সমঝোতা আদৌ সম্ভব কিনা, এবং দুর্বৃত্তায়ন ও গণতন্ত্রের সহযাত্রা কিভাবে সম্ভব। মোট দুটো নয়, তিনটে প্রশ্ন। তো সাংসদ মোহাম্মদ সেলিম, আপনি মন্তব্য করবেন।
ইনি একটু ক্যানভাসটাকে আরো বাড়িয়ে দিয়েছেন এবং যথার্থ বাড়িয়ে দিয়েছেন। তার আগে আমি বলবো অমিতাভ বসু অধ্যাপক তার কথা ধরে যে আসলে আদর্শ বোধ যদি রাজনীতির পেছনে থাকে এবং যারা রাজনীতিতে আসছেন তাহলে একরকম হয়, আর যদি একটা আদর্শহীনতা নীতিহীনতা থাকে যেন তেন প্রকারেন ক্ষমতা দখল করা যদি শুধু লড়াই হয় তাহলে সেটা আমি রাজনীতিও বলবো না, সে তো জোচ্ছুরি হতে পারে এবং সেটা অনেকটা হচ্ছে। অন্যদিকে বিশ্বব্যাপী আমরা দেখেছি এই ধরনের আদর্শ বোধ যাদের আছে বা দেশের মানুষের বিশ্বাস অর্জন করতে পারেন সেরকম অনেক মানুষের পেছনে আন্তর্জাতিক চক্র হিসেবে তাদেরকে খতম করার চেষ্টা হয়েছে এবং খুন করার চেষ্টা হয়েছে। সেখানে মানুষের যে মনন, মানুষের যে চিন্তা, মানুষের যে সমর্থন সেটা প্রতিফলিত হয় না, বরঞ্চ তার বদলে মেকি কিছু সমর্থন আদায়ের ব্যবস্থা থাকে। তৃতীয়ত আমি মনে করি যে আমাদের এই ভারতীয় উপমহাদেশে আমরা দেখেছি কিভাবে ভুট্টো, মুজিবুর রহমান, ইন্দিরা গান্ধী এদের হত্যা করা হয়েছে এবং এইভাবে রাজনীতিতে কিন্তু যারা করছেন তাদেরকে যখন আমরা বলছি শুধু অপরাধী করার কথাচ্ছে, কিন্তু আমরা আবার দেখছি রাজনীতি যারা করছেন তাদেরকে কিভাবে অপরাধ জগৎ, সেটা ছোটখাটো হতে পারে, বড় হতে পারে, নানা নাম দেওয়া যেতে পারে, সেটা ধর্মীয় মৌলবাদ হতে পারে, সেটা চরমপন্থা উগ্রপন্থা হতে পারে, সেটা অন্য কোনো আন্তর্জাতিক ষড়যন্ত্র হতে পারে, কিছু স্টেট এজেন্সিজ হতে পারে, কিন্তু তারা এই কাজগুলো করছে। সেখানে আসলে প্রশ্ন হচ্ছে যে মানুষের অংশগ্রহণ, মানুষের সচেতনতা, মানুষের জোটবদ্ধ হওয়া এবং তার সঙ্গে স্বচ্ছতা এবং পারদর্শিতা। সর্বোচ্চ পর্যায়ের নেতৃত্ব যদি অন্যায় করে তাহলে তার শাস্তি পেতে হবে। যেমন আমাদের দেশে আজ পর্যন্ত লোকপাল বিল এলো না, কিন্তু আমরা চাই প্রধানমন্ত্রী পর্যন্ত যদি অন্যায় করেন তাহলে তার শুনানি হওয়া উচিত। আমাদের পাশে বাংলাদেশে আমরা দেখেছি যারা যুদ্ধাপরাধী তাদেরও শাস্তি হয়নি, যারা পরবর্তীকালে খুন যখন করেছেন তাদেরও শাস্তি হয়নি। এরকম নিচের তলায় গেলে দেখা যাবে আমাদের দেশেও অসংখ্য রকম হয়, অপরাধ করে পার পেয়ে যায় বরঞ্চ রাজনৈতিক শেল্টার নিয়ে নেয়, সেটার বিরুদ্ধে মানুষকে সোচ্চার হওয়া উচিত।
ওকিনাওয়া জাপান থেকে প্রশ্ন করছেন জিতেন্দ্রনাথ রায়। হ্যালো।
হ্যালো, আমি জিতেন্দ্রনাথ রায় ইউকিস ইউনিভার্সিটি ওকিনাওয়া জাপান থেকে বলছি। আমরা সাধারণত দেখি যে কিছু অপরাধী রাজনীতির সঙ্গে জড়িত রয়েছে, আবার কিছু রাজনীতিবিদরা বড় বড় সন্ত্রাসীদের প্রশ্রয় দিচ্ছে, যার ফলে সন্ত্রাসীরা ভয়ঙ্কর সব কর্মকাণ্ড করার পরও আইনের অন্তরালে থেকে যাচ্ছে। আপনাদের অনুষ্ঠানের মাধ্যমে আমি জানতে চাই এই পরিস্থিতি দেশ ও জাতির উপর কি প্রভাব ফেলছে।
কলকাতার আনন্দবাজার পত্রিকার দিল্লি ব্যুরো চিফ জয়ন্ত ঘোষাল কি মনে করেন?
আজ বারবার ওই যেটা আপনি বলছেন সেটাই, যে রাজনৈতিক নেতাদের কাঠগড়ায় দাঁড় করানোর একটা প্রবণতা, এর জবাব অ্যাকচুয়ালি মোহাম্মদ সেলিমই অনেকটা দিয়ে দিয়েছেন যে শুধুমাত্র রাজনৈতিক নেতারা অপরাধীদের সাথে যুক্ত হয়ে মানে একজন আরেকজনের পরিপূরক হয়ে কাজ করছে সেটাই কিন্তু একমাত্র দিক নয়, এবং সেটা খুব সত্য। আপনি যে প্রশ্নটা করছেন সেটা খুব সত্যি, কিন্তু পাশাপাশি যখন ভারতবর্ষের রাজনীতিতে মহাত্মা গান্ধী সাধারণ মানুষকে মবিলাইজ করে একটা সংগ্রামের পথে নিয়ে গেছিলেন তখনও সেটাই, তখন তিনিও রাজনৈতিক নেতা ছিলেন, এবং আজও বহু ক্ষেত্রে বহু রাজনৈতিক নেতা এবং শুধু একটা দেশে নয় বিভিন্ন দেশে দেখা গেছে যে অপরাধের বিরুদ্ধে সোচ্চার হয়ে মিছিল, পদযাত্রা, বিভিন্ন সিদ্ধান্ত, অনেক ঘটনা ঘটছে। সুতরাং শুধুমাত্র একটা দিক দেখা বোধ হয় ঠিক নয়, কিন্তু এটাও সত্য যে এই অপরাধী এবং রাজনৈতিক নেতাদের মেলবন্ধনের প্রধান কারণ হচ্ছে ক্ষমতা। অর্থাৎ যে ক্ষমতা বলে অনেক সিদ্ধান্ত সাধারণ মানুষের উপরে চাপিয়ে দেওয়া যায়, এবং সত্যি কথা বলতে গেলে কি আর্থিক ক্ষেত্রেও তো খুব কড়া সিদ্ধান্ত মানুষের উপরে চাপিয়ে দেওয়াটাও একটা অপরাধ। অর্থাৎ যদি খুব অন্যায়ভাবে গরিব মানুষের উপরে চালগমের দামও বাড়িয়ে দেয় একটা সরকার, তখন সেটাও তো মানুষের কাছে একটা অপরাধ বলে মনে হয়। সুতরাং এই নানান রকমের এটা এত বহুমাত্রিক একটা বিষয় যেটা খুব সংক্ষেপে বলা কঠিন, কিন্তু এটা আমার মনে হয় বিভিন্ন দিক আছে, শুধুমাত্র একটা দিক দিয়ে দেখলে বোধ হয় একটু অতি সরলীকরণ হয়ে যায়।
এই পর্যায়ে আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি। সংযুক্ত আরব আমিরাতের ফুজায়রা থেকে এবার কল করছেন আবুল কালাম রাসেল। হ্যালো।
হ্যালো, আমি আবুল কালাম রাসেল ফুজায়রা সংযুক্ত আরব আমিরাত থেকে বলছি। রাজনীতি হওয়ার কথা ছিল জনস্বার্থে, কিন্তু বর্তমান বিশ্ব রাজনীতি দেখে মনে হচ্ছে জনস্বার্থের পরিবর্তে ব্যক্তিস্বার্থই মূল উদ্দেশ্য। রাজনীতিটা হচ্ছে বিরাট একটি খামারের মতো, এখানে যত বেশি মানি ইনভেস্ট করা যাবে তত বেশি ফায়দা। নীতি আদর্শের পরিবর্তে যে কোনো উপায়ে ক্ষমতা যাওয়াই হচ্ছে মূল লক্ষ্য। সে কারণে নৈতিকতা বিবর্জিতভাবে দুর্নীতি, দলীয়করণ, আত্মীয়করণ, এমনকি জোর করে ভিন্ন দেশ দখল করতে পিছপাহনা, এসব রাজনীতিবিদরা। বাংলাদেশে দেখা গেছে 5 বছর পূর্বে কথিত রাজনীতিবিদ ঋণ খেলাপির কারণে নির্বাচনে দাঁড়াতে পারেননি, 5 বছর পর দেখা গেল তিনি ব্যাংকের মালিক হয়ে গেছেন। এখন প্রশ্ন হচ্ছে এইসব নীতি আদর্শহীন রাজনীতিবিদদের কারণে রাজনীতির প্রতি সাধারণ মানুষের অনীহা তৈরি হচ্ছে না? ধন্যবাদ।
প্রফেসর বসু, রাজনীতির প্রতি সাধারণ মানুষের অনীহা গড়ে উঠছে কি?
সাধারণ মানুষের অনীহা কিছুটা তো বটেই গড়ে উঠছে, সেটা দেখা যাবে যখন নির্বাচনের দিন অনেকেই ভোট দিতে যান না এবং জিজ্ঞাসা করলে বলেন যে কাকে ভোট দেব। কিন্তু সেটা যে একটা ব্যাপকভাবে অনীহা গড়ে উঠছে আমি বলবো না, এবং সেই অনীহাটা যদি গড়ে ওঠে সেটাও কিন্তু সাধারণ মানুষকে দূর করতে হবে, কেন তারাই একমাত্র, আমার মনে হয়, আপনি যদি ইতিহাস দেখেন, সে বিপ্লব বলুন, সে নির্বাচনের মাধ্যমে বলুন, তারাই একমাত্র পুরো পরিবেশটাকে, পুরো পরিস্থিতিটাকে পরিবর্তন ঘটাতে পারে।
হ্যাঁ, কিন্তু হ্যাঁ না, আমরা তর্কের খাতিরে যদি ধরেও নেই যে অনীহা সত্যি গড়ে উঠছে, অনীহা দেখা দিচ্ছে, সৃষ্টি হচ্ছে, তাহলে প্রশ্ন থেকে যায় যে এর দায়টা ঠিক কোথায় বর্তায়? সাংসদ মোহাম্মদ সেলিম, আপনি মন্তব্য করবেন।
আসলে গোটা পৃথিবীব্যাপী প্রচার মাধ্যম একটা বড় ভূমিকা নিয়েছে, যেখানে নতুন প্রজন্ম কাছে রাজনীতি এবং রাজনীতিবিদ একটা ভিলেন সাজানো হচ্ছে, আবার তার সঙ্গে দাঁড়িয়ে তার এলাকায় বা তার নিজের জায়গায় সে অভিজ্ঞতার সঙ্গে মিলিয়ে নিচ্ছে এবং সে তার প্রতিফলন দেখছে। এটাতে একটা ডিপলিটিসাইজেশন হচ্ছে, রাজনীতি সম্পর্কে সাধারণভাবে অনীহা তৈরি হচ্ছে পৃথিবীর বিভিন্ন জায়গায়। কিন্তু গত 1-1.5 দশক ধরে যদি দেখা যায়, তাহলে যখন এই বিশ্বায়নের নাম করে যখন WTO ব্যাপারটা চাপানো হচ্ছে, তার বিরুদ্ধে মানুষের যে, তারপরে যুদ্ধের বিরুদ্ধে, তারপর পারমাণবিক বোমার বিরুদ্ধে মানুষ তো কিন্তু প্রতিবাদ করছেন। রাজনীতি যেখানে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, সেখানে আবার ন্যায়েরই সেখানে শুরু। আবার অন্যদিকে রাজনীতি যেখানে নিজে অন্যায়কে প্রশ্রয় দিচ্ছে বা জন্ম দিচ্ছে, সেখানে দাঁড়িয়ে একমাত্র রাজনীতিও তার পাল্টা প্রতিরোধ গড়ে তুলতে পারে, কারণ তা না হলে এই অন্যায় চলতে থাকবে। এই অন্যায় কোন একটা মিলিটারি জুন্টা শাসক করতে পারে, কোন একটা ক্ষমতাবান রাষ্ট্রপ্রধান রাষ্ট্রপতি করতে পারেন, কোন একটি ব্যুরোক্র্যাট করতে পারে বা রাজনীতিবিদরাও করতে পারেন। তো তার প্রতিকার কি? মানুষ সচেতনভাবে রাজনীতিতে অংশগ্রহণ করে আদর্শে উদ্বুদ্ধ হয়ে যদি এবং স্বার্থত্যাগে তৈরি হয়ে যদি প্রতিবাদ করেন, প্রতিরোধ করেন, তবেই তার থেকে নিস্তার। পৃথিবীর ইতিহাস, প্রফেসর অমিতাভ বসু বারবার বলছেন একথারই, মানব সভ্যতার ইতিহাস একথারই সাক্ষ্য দিচ্ছে। সেটা ভোট হোক না হোক, যখন ভোট ছিল না, যখন গণতন্ত্র ছিল না, তখনও মানুষ এইভাবেই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন।
পরবর্তী কলার নিউ ইয়র্ক থেকে শামিমারা। হ্যালো।
হ্যালো, আমি নিউ ইয়র্ক থেকে শামিমারা বলছি। আমার প্রশ্ন হচ্ছে রাজনৈতিক অপরাধের অন্যতম এবং সর্বগ্রাসী শিকার হচ্ছে নারী ও শিশু। অপরাধ নিয়ন্ত্রণের প্রশ্নে এই দুইয়ের নিরাপত্তার বিষয়টি কতটুকু গুরুত্ব পেয়েছে এই অঞ্চলে?
শুধু এই অঞ্চলে নয় এবং শুধু রাজনৈতিক অপরাধী নয়, নারী এবং শিশু বিভিন্ন ধরনের, বিভিন্ন প্রকারের অপরাধের শিকার হন, হচ্ছেন, হয়ে থাকেন। তো এই প্রশ্নটা নিয়ে আমরা তিনজন বক্তার কাছে যাব। শুরু করছি প্রফেসর বসুকে দিয়ে।
নারী ও শিশুর যে অপরাধের শিকার হচ্ছেন, সেটা আমি মনে করি যে কেবল রাজনৈতিক অপরাধীকরণের জন্য নয়, এটা হচ্ছে সমাজের যে ব্যবস্থা এবং সমাজের যে চোখে দেখে সেটাও অনেকখানি এর জন্য দায়ী। সুতরাং সামাজিক সংস্কার যাতে রাজনৈতিক নেতারা অনেকখানি অবদান তারা করতে পারেন, তার মাধ্যমে এইটার পরিবর্তন ঘটতে পারে। এটা কিন্তু যদি আমরা বলি যে শুধু রাজনৈতিক অপরাধীকরণের জন্যই এটা ঘটছে, সেটা হয়তো সঠিক হল না এবং অত্যন্ত সরলীকরণ হবে। এটা কিন্তু সমাজেরও একটা সামাজিক ব্যবস্থা, সামাজিক দৃষ্টিভঙ্গিও এর জন্য একটা বড় রকম ভাবে দায়ী, যেটা বিভিন্ন ঘটনায় এই উপমহাদেশে, আফ্রিকা, অন্যান্য দেশগুলির মধ্যে আমরা দেখব সেটা সামাজিক কারণে অনেকখানি হচ্ছে।
জয়ন্ত ঘোষাল,
নারী এবং শিশুর প্রতি যে অবহেলা এবং উদাসীনতা, এটা যেটা প্রফেসর বসু বলেছেন, আমিও ওনার সাথে একমত যে এটা একটা ব্যবস্থারই অঙ্গ হিসেবে মানে এসেছে, এবং এটাও কিন্তু এরও একটা ঐতিহাসিক পটভূমি আছে। অর্থাৎ নারীর প্রতি যে অবিচার বা একটা একটা যে জেন্ডার পলিটিক্স এবং একটা পুরুষ শাসিত সমাজে নারীর ভূমিকা, এবং এটাও কিন্তু আজকে যে আকস্মিক এবং একটা নতুন কোন ঘটনাও কিন্তু নয়, এবং সামাজিক যে বিকাশ এবং বিভিন্ন সামাজিক স্তর যদি পর্যালোচনা করা যায় তাহলেও কিন্তু দেখা যায় যে সেক্ষেত্রেও সেই প্রভুত্ব এবং বিভিন্ন সামাজিক ব্যবস্থার মধ্যে দিয়ে নারীর ওপর অত্যাচার এটা হয়ে এসেছে। কিন্তু এর পাশাপাশি কিন্তু এটাও আমি যিনি প্রশ্ন করেছেন তাকে বলবো যে যেভাবে নারীদের স্বার্থ রক্ষা করার জন্য গোটা বিশ্বজুড়ে আন্দোলন এবং শিশুদের স্বার্থ রক্ষা করার জন্য যেভাবে প্রতিবাদ মুখরিত হয়েছে সেটাও কিন্তু আমাদের আরেকটা ইতিবাচক দিক, সেটা ভুলে গেলে চলবে না।
বিশেষ করে এই বিষয়টির উপর উপসংহার মন্তব্য আমরা চাইছি সাংসদ মোহাম্মদ সেলিমের কাছ থেকে।
প্রফেসর অমিতাভ বসু এবং বন্ধুবর জয়ন্ত ঘোষাল দুজনেই আমার কাজটা সহজ করে দিয়েছে, কিন্তু এই যে সব বিষয়ে সব সংকটের দোষ হচ্ছে রাজনীতির অপরাধীকরণ বা অপরাধের রাজনীতিকরণ, এটা অনেকটা একদেশদর্শী হয়ে যাচ্ছে বা একটু একপেশে হয়ে যাচ্ছে, অবশ্যই এটা একটা বড় কারণ। কিন্তু এছাড়াও ভ্রান্ত নীতি, ভ্রান্ত অর্থনীতি, ভুল পথে যুদ্ধবাজদের যেসব দামামা, এগুলো নানান কারণ আছে, আমি তার মধ্যে যাচ্ছি না। কিন্তু নারী এবং শিশুদের প্রশ্নে যেটা আছে, এটা আমাদের দুর্ভাগ্য, আমাদের মানুষ সমাজে এটা মজ্জাগত, সবলের যে দম্ভ দুর্বলের প্রতি এবং দুর্বলকে যে কোনোভাবে হোক আক্রান্ত করা হয়, তাতে নারী এবং শিশু হচ্ছে রিসিভিং এন্ডে, তারা সবচেয়ে ভালনারেবল। সে যুদ্ধই হোক, নির্বিচারে বোমাবর্ষণ হোক, সন্ত্রাসবাদ হোক, সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা হোক, জাতি দঙ্গা হোক, দুর্বল যে অংশ আছে সেই হিসেবে নারী এবং শিশুরা সবচেয়ে বেশি ব্যতিব্যস্ত এবং তারা সন্ত্রস্ত হয় এবং তাদের উপরে তারা শিকার হয়। আবার উল্টো দিক থেকে তাদের ভয়েস, তাদের আওয়াজ, তাদের অধিকার, সে সম্পর্কে যে সচেতনতা গড়ে তোলা এবং তার লড়াই এবং সমানাধিকারের প্রশ্ন, এটা তো রাজনীতি, আধুনিক রাজনীতি এই প্রশ্নকে সামনে নিয়ে এসেছে। বরঞ্চ পুরনো আমাদের মোল্লাতন্ত্র দেখলে, পুরনো আমাদের শাস্ত্র দেখলে, কিছুতেই নারীদের আলাদা করে মানুষ হিসেবে গণনা করা হয়নি। আজকে রাজনীতি এই জায়গাটা নিয়ে এসেছে যে মহিলারাও সমান এবং তাকে সমান অধিকার দিতে হবে, শিশুদের জন্য বিশেষ ব্যবস্থা রাখতে হবে, তাদের বিশেষ অধিকার স্বীকার করতে হবে। এটা একমাত্র রাজনীতি এই অধিকারগুলোকে পলিটিক্যাল রিজনই পারে, পলিটিক্যাল সিস্টেমই পারে এগুলোকে এনশিওর করতে।
পরবর্তী কলারের কাছে যাবার আগে ছোট্ট একটা বিরতি।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন।
প্রশ্ন করছেন ক্যানাডার অটোয়া থেকে কেএম হক কায়সার। হ্যালো।
হ্যালো, আমি কেএম হক কায়সার, অটোয়া থেকে কথা বলছি। আমি একজন মানবাধিকার কর্মী ও আইনজীবী। দক্ষিণ এশীয় রাষ্ট্রগুলোতে গণতন্ত্র প্রতিষ্ঠার কল্পে ধারাবাহিকভাবে গণ আন্দোলন চলে আসছে। ঐতিহাসিকভাবে দেখা যায় যে গণতান্ত্রিক আন্দোলন বারবার ব্যর্থ হয়ে গণতন্ত্রের আবরণে স্বৈর বা একনায়ক শাসন প্রতিষ্ঠিত হয়েছে, অথবা কোনো কোনো সময় শুধু নামে মাত্র গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু লক্ষণীয় যে মানুষের অবাধ গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার পরিবর্তে ও গণতান্ত্রিক ব্যবস্থাপনায় দুর্নীতি, স্বজনপ্রীতি, প্রশাসনের সর্বক্ষেত্রে দলীয়করণ, শুধুমাত্র ক্ষমতাকে স্থায়ীকরণের উদ্দেশ্যে ব্যক্তি বা পারিবারিক স্বার্থে গণতন্ত্রকে বিকৃতভাবে ব্যবহার করা হচ্ছে। এ ধরনের রাজনীতিতে স্বচ্ছতার পরিবর্তে শুধু গণতান্ত্রিক বিরোধী নয়, মানবতা বিরোধী অপরাধ স্থান পাচ্ছে, ফলে সুষ্ঠু রাজনীতি সঞ্চালন জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে, যা শুধু অর্থনৈতিক বিপর্যয় নয়, ধীরে ধীরে দেশ ও গোটা জাতি গণতন্ত্রহীন এক ভয়াবহ অনিশ্চিত ভবিষ্যতে ধাবিত হচ্ছে।
আপনার প্রশ্ন,
তাই আমার প্রশ্ন, এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য রাজনীতিবিদদের করণীয় কি বা কিভাবে এই সমস্যার সমাধান করা যেতে পারে বলে আপনারা মনে করেন? ধন্যবাদ।
ঘুরে ফিরে একই রকমের বিষয়ে ভিন্ন রূপে, ভিন্ন বিভঙ্গে এসে হাজির হচ্ছে। তো প্রফেসর বসু, মন্তব্য।
এখানে রাজনৈতিক ভাবে দেখতে গেলে একটা হচ্ছে যে আইন প্রণয়ন, যে সে আইন প্রণয়ন করে গণতন্ত্রের পথ বা পরিচ্ছন্ন রাজনীতির পথ আরো প্রশস্ত করা। কিন্তু সেখানে প্রশ্ন থেকে যাবে যে যারা আইন প্রণয়ন করবেন তারাই তো আইনের রক্ষক, তো রক্ষকই যদি ভক্ষক হয় তাহলে কি হবে? সুতরাং সেখানে এমন একটা ব্যবস্থা করা উচিত যেটা সদ্য সাংসদ মোহাম্মদ সালিম বললেন, যে যেমন লোকপাল বিল, যেখানে সকলেই আইনের আওতার মধ্যে সকলের একটা শুনানি হতে পারে, সেরকম কোনো ব্যবস্থার প্রচলন করা যায়। এবং বহু দেশে কিন্তু সেই দিকে একটা পদক্ষেপ নেওয়া হচ্ছে। আরেকটা জিনিস আমি এখানে উল্লেখ করতে চাই, যে প্রশ্নকর্তা যেটা বলেছেন সেটা যদিও আমাদের আলোচনাটা কোনো দেশ কোনো কালের উপর নয়, অনেক ব্যাপী তার আছে, কিন্তু দক্ষিণ এশীয় দেশ বলে বলেছেন। দক্ষিণ এশীয় দেশে যদি আমরা ইতিহাস দেখি, গণতন্ত্র কিন্তু অনেক নবীন ইউরোপ বা অন্যান্য অঞ্চলের থেকে। সুতরাং এখানে একটা সময়েরও ব্যাপার আছে, যদিও আপনি বলতে পারেন যে 50 বছর বহু সময়, কিন্তু 200 বছরের পরাধীনতার পর 50 বছর হয়তো সেখানে খুব বেশি সময় নয়, পরিবর্তন আসছে। আমি এইটুকু বলেই আমার মন্তব্য শেষ করব, যে শীত যদি আসে বসন্ত কিন্তু খুব বেশি দূরে নয়, আপনি মানুষ তার পথ পার করে নেবেন।
প্রশ্ন করছেন নিউ ইয়র্ক থেকে মইনুদ্দিন নাসের।
মইনুদ্দিন নাসের বলছি নিউ ইয়র্ক থেকে। আমার প্রশ্ন হচ্ছে, আসলে রাজনীতির অপরাধীকরণ এবং অপরাধের রাজনীতিকরণ দুই এক, একে অপরের পরিপূরক। অপরাধকে রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখতে যেসব প্রাতিষ্ঠানিক বিধি ব্যবস্থা রাষ্ট্রের ভূমিকায় রাখা প্রয়োজন, তা কি ভারতসহ দক্ষিণ এশিয়ার দেশসমূহে বিদ্যমান রয়েছে?
আমাদের জানা মতে প্রাতিষ্ঠানিক বিধি ব্যবস্থা তো নিশ্চয়ই ভারত এবং দক্ষিণ এশিয়ায় বিদ্যমান আছে। তো খুব সংক্ষেপে এই প্রশ্নের উত্তর দেবেন সাংসদ মোহাম্মদ সেলিম।
বিধি ব্যবস্থা আছে, সংবিধান আছে, আইনি শাসনও আছে, এবং ভারতীয় হিসেবে আমি গর্বিত, অন্তত দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে গণতন্ত্র ভারতবর্ষে কিছুটা শেকড় গেড়েছে, এবং এই জন্যই জরুরি অবস্থা কালোদিনের বিরুদ্ধে রাজনৈতিক পথেই কিন্তু মানুষ আবার গণতন্ত্র ফিরিয়ে এনেছেন। আবার যখন এই গুজরাটে গণহত্যা হয়েছে, দাঙ্গা হাঙ্গামা হয়েছে, সাম্প্রদায়িকীকরণ হয়েছে, তার বিরুদ্ধেও ধর্মনিরপেক্ষতার পক্ষে মানুষ রাজনীতিকেই হাতিয়ার করেছেন, এবং রাজনীতিকে হাতিয়ার করেই আবার এখানে একটা ধর্মনিরপেক্ষতার একটা আবহাওয়া তৈরি হয়েছে। এটা আজকে ঈদুজ্জোহার দিন, শান্তিপূর্ণভাবে গোটা দেশে সংখ্যালঘু মানুষও তাদের পালন পালন করছেন। কিন্তু আমার মনে হয় যে সবটা আইনি ব্যবস্থা করলেই হবে না, আইন থাকবে, কিন্তু আইনের প্রয়োগ যারা করবেন তার সততার একটা প্রশ্ন, তার নিজস্ব নৈতিকতার প্রশ্ন, আবার অন্যদিকে সাধারণ মানুষ, কারণ ভালো মানুষ তৈরি করতে হবে। মানুষ যদি অপরাধী প্রবণ হন তাহলে নেতৃত্ব তো মানুষ তৈরি করেন, মানুষ যদি শর্টকাট চান, মানুষ যদি লোভে পড়ে নির্বাচিত করেন, মানুষ যদি কোনো একটা ভাবনার দ্বারা বা কোনো একটা আবেগ দ্বারা তাড়িত হন, কিছু একটা ধর্মীয় ভাবেককে যদি সুশ্রী করে যদি করা হয়, তাহলে কিন্তু সেই রকমই আসলে ডেমোক্রেসিতে পিপুল গেটস দ্য লিডারশিপ দে ডিজার্ভ। সে কোন ধরনের রাজনীতি করছে তার উপর নির্ভর করে কোন ধরনের রাজনৈতিক নেতার জন্ম হবে।
ভালো মানুষ চাই আসলেই, এটা আমাদের সবারই কামনা। আমাদের পরবর্তী কলিন শো হ্যালো ওয়াশিংটন প্রচারিত হবে আসছে বুধবার এই সান্ধ্য অধিবেশনী। অনুষ্ঠানে যোগ দেবার আমন্ত্রণ রইল, প্রশ্ন করার অনুরোধ রইল, ইমেইলে, ফ্যাক্সে অথবা স্টুডিও ছাড়া অন্য নম্বরে টেলিফোন করে খবর দিয়ে আগেই প্রশ্ন রেকর্ড করা যায়। আমাদের ইমেইল ঠিকানা bangla@voanews.com, ফ্যাক্স নম্বর 2026190339, স্টুডিওর নম্বর 2026193062। আজকের অনুষ্ঠানের অতিথি উত্তরদাতা ভারত পার্লামেন্টের সিপিএম দলীয় উপনেতা লোকসভা সাংসদ মোহাম্মদ সেলিম, প্রফেসর অমিতাভ বসু এবং সাংবাদিক জয়ন্ত ঘোষাল। আপনাদেরকে এবং শ্রোতাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে